তার সেবা করবার আমাদের সুযোগ হয় নাই, সাক্ষাৎভাবে তার কাছ থেকে সুযোগ আমরা গ্রহণ করি। তিনি আমাদের কলকাতা লক্ষ্য দিয়েছেন, তার দেবানন্দ গরিব তার পাত্র তিনি জানিয়ে পৌঁছেছি। আমাদের দুর্ভাগ্যবশত তিনি এখন নেই, আমাদের গুরুদেবও নেই, সবাই একে চলে যাচ্ছেন যারা আমাদেরকে লালন পালন করেন, তথাপি তারা আছেন অবশ্যই সর্বাগ্রহে সেই শিক্ষার তাৎপর্য বিশ্বব্যাপ চৈতন্য মঠের প্রতিষ্ঠা করেছিল ভক্ত সিদ্ধান সরস্বতী সঙ্গীর পাঠ করে অন্যতম প্রধান নিত্যনন্দ ভক্তি সরকারকে প্রণাম করে কৃপা প্রার্থনা করছেন। তিনি প্রসন্ন হন যে এত অপরাধের কোন অপরাধ করেছেন, তিনি ভর্তনা করেন তার বৈভব এখানে হয়েছেন। বিশেষ সূচিতে আমাদের সূর্যপাত জন্মিষ্ঠানী ভক্তি বেদান্ত ভক্তি বেদান্ত বিক্রম মহারাজ তিনি কৃপা করে এসেছেন। তারপরে আমাদের বিশেষ ভক্তিদান্ত নারায়ণ মহারাজ, আরো এখানে পর্যটক মহারাজ তো খুব ভালো বক্তা, মঠ দেখে এসেছে সুন্দর মঠ তো হিন্দি
দেখেন দুজন জনে পরস্পর দৃষ্টি একেবারে তাহারা স্তম্ভিত হয়ে যায়। আর নানা প্রকারে অষ্ট সাত্বিক ভাব তাদের সেই অঙ্গতে প্রকৃত হয়। পরবর্তীকালে তারা দুজন দুজনকে আলিঙ্গন করে, এইখানে মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। সেই নন্দানন্দন আচার্যের ভবন আমরা বৈষ্ণব মুখেতে এই সমস্ত কথা শুনব। ধর্মবাসী জনে প্রণত হইয়া মাগিব কৃপার লেস, আর তাহাদের মুখেতে আমরা এখানকার ধাম মহাত্ম উচ্চারণ করব। আমাদের নিত্যলীলা প্রবিষ্ণ বিষ্ণুপাদ শ্রীষ্ম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পরিকরগণের মধ্যে অন্যতম আমাদের গুরু মহারাজের সতীর্থ বর নিত্যলীলা প্রবিষ্ণ বিষ্ণুপাদ শ্রীষ্ম ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ এই স্থানটায় গৌর নিত্যানন্দ প্রভুকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। তিনি প্রভুপাদের আদেশে তিনি সমস্ত বিশ্বেতে, বিশেষ করে ইংল্যান্ডেতে, লন্ডনেতে সেখানে গিয়েছিলেন শুদ্ধ ভক্তি প্রচার করবার জন্য। সেখানে বিশেষ সাফল্য সফলতার সহিত তিনি সেখানে বিদেশেতে প্রচার করে এখানে এসেছিলেন। তিনি অত্যন্ত উদার ছিলেন। পূর্বে আমাদের গৌড়ীয় মঠ এত নিষ্কিঞ্চন ছিল, কিন্তু যখন থেকে এই মহাপুরুষ গৌড়ীয় মঠে যোগদান করেন তখন তাঁর স্বরূপটা পাল্টে গেল। তখন থেকে প্রভুপাদ সর্বত্র তিনি প্রচার করতে লাগলেন। এই মহাপুরুষের প্রভুপাদের সেবাতে বহু সমস্ত যোগদান আছে, আমরা কোন সময় এই সমস্তগুলি আপনাদের নিকটে করব। আজকে সময় খুব কম, আপনার মহারাজের নিকটেতে তাহারই উত্তরাধিকারী পরম পূজ্যপাদ ভক্তি নিষ্কিঞ্চন ভক্তি স্মৃত অকিঞ্চন মহারাজ, তিনি সর্বগুণেতে গুণান্বিত, তৃণাগতি শ্রীনোজ শ্লোক ইত্যাদি আপনার দেখতেই পাচ্ছেন। তিনি দীর্ঘায়ু হন, আর তাহার আমাদের গৌড়ীয় মঠের প্রচার এই সমস্ত তিনি করতে থাকুন। তার মুখেতে অল্প কিছু হরিকথা স্মরণ করুন, কারণ আমাদেরকে বহু সমস্ত গুরু একাত্রী দিক দর্শন করতে হবে। গৌর প্রেমানন্দে
আচার্য গৌড়ীয় বেদান্ত কি বর্তমান আদর্শ উচ্চ স্বামী ভক্তিদন্ত বামন মহারাজ তার আমাদের সৌভাগ্যহীন বলে দর্শন পেলাম না। তবে বেদান্ত সমিতির সহ আচার্য সভাপতি এবং তিনি সমগ্র ভারতবর্ষে তথা বিদেশে বিশেষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারক, তার জন্য আমি জঙ্গবত প্রণাম জানাচ্ছি। উপস্থিত পাদগণ বৈষ্ণব বৃন্দ ভক্ত মন্ডলী সকলকে যথাযোগ্য অভিবাদন জানাচ্ছি। আপনারা যে স্থানে এসে উপস্থিত হয়েছেন এখানে এর কথা উপাধ মহারাজ আপনাদের কাছে বর্ণন করেছেন। নন্দন আচার্য ভবন শ্রী গৌর নিত্যানন্দ মন্দির এবং সর্বপ্রথমে যার শ্রীমূর্তি এখানে দর্শন করলেন আমাদের গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি সারণ গোস্বামী মহারাজ শ্রীমন্দিরে বিগ্রহগণ মাঝখানে গৌর নিত্যানন্দ প্রভুজী বিরাজমান এবং বামে রাধা বিনজ্জু রাধা শ্যামসুন্দর বনবিহারী আদি বিগ্রহগণ এবং সর্বদক্ষিণে বিজয় বিগ্রহ শ্রীমদ মহাপ্রভু। এই নন্দনাচার্য ভবনের কথা ইতিপূর্বে শ্রীপাদ মহারাজ বলেছেন গৌর নিত্যানন্দের প্রথম মিলন স্থান এবং এখানে শ্রী নিত্যানন্দ প্রভু প্রথমে আসে লুকায়িত হয়ে রয়েছিলেন। কেবলমাত্র নিত্যানন্দ প্রভু নন, এখানে শ্রী অদ্বৈত আচার্য প্রভু যেমন শ্রীমন মহাপ্রভু তাকে আহ্বান জানালেন নিত্যানন্দ প্রভুর শুভাগমন এবং তার ঐশ্বর্য প্রকাশের কথা জানাবার জন্য অদ্বৈত প্রভুকে যেমন আহ্বান জানালেন তিনি মহাপ্রভুর চরণে না গিয়ে এই নন্দনাচার্য ভবনে লুকায়িত ছিলেন। তাছাড়া শ্রীমন্ত মহাপ্রভু ভগবান প্রভু তিনি যখন জগতের লোকের নানান প্রকার নিন্দা বাদ আদি হরিনামের মহাত্মদের প্রতি অবজ্ঞা আদি শুনলেন তখন মহাপ্রভু এক লীলা অভিনয় করলেন। তিনি গঙ্গায় ঝাঁপ দিলেন নিত্যানন্দ প্রভু প্রভুকে মহাপ্রভুকে নিয়ে এসে এই নন্দনাচার্য ভবনে এখানে লুকায়িত রেখেছিলেন। এই তিন প্রভু এক মহাপ্রভু আর প্রভু দুই জন দুই প্রভু হিসেবে মহাপ্রভুর চরণ এই তিন প্রভু এটা লুকাবার স্থান। লুকায় কোথায়? যেখানে প্রীতি আধিক্য সেই ক্ষেত্রেই মানে লুকায়িত হন এবং যেখানে গোপন ভাব সেখানটায় ভগবান তিনি বিশেষভাবে তাদের মানে কৃপা করে থাকেন। যেমন গীতায় বলেছেন সর্বগুচ্ছ তমঙ্গল তৃণময় পরমাঙ্গচ ঈশ্বর সীমে নিরবে চিত্তত বক্ষামিতে হিত। হে অর্জুন, আমি এর পূর্বে বুদ্ধ কথা যথাক্রমে বুদ্ধতর কথা বুদ্ধতম কথা এই বলেছি কিন্তু সর্বগুচ্ছতম কথা আমি বলি নাই। আমি এখন সেটাকে বলে সর্বগুচ্ছ তমঙ্গল তৃণময় পরমাঙ্গচ। কেন আমার ষষ্ঠ কথা এটা শোনো, কেন বলছি না তুমি আমার অত্যন্ত প্রিয়, সেই জন্য আমি সকলকেই কথা বলি না। তাই এখানে আমাদের যে সেই ঠাকুর তিন ঠাকুর তারা সকলে এসে এখানে লুকায়িত ছিলেন নন্দনাচার্য প্রভুর এই গৃহেতে। তা খঞ্জ বলে আমরা জানতে পারি তিনি খঞ্জ, আমি অত্যন্ত খঞ্জ। দেখুন এখন আমার পাঁচটা সে নাম করতে পারবো না, এতগুলি ব্যাধি আক্রান্ত হয়েছি। যাই হোক, সেই জন্য নন্দনাচার্য প্রভুর কৃপা আমি এখানে মানে বেঁচে আছি। আমার গুরুদেব তিনি সমগ্র ভারতবর্ষে এবং পাশ্চাত্য প্রদেশে চৈতন্য মহাপ্রভুর কথা প্রচার করেছেন। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু অপৃষ্ট ভক্তি সিদ্ধান্ত সাগর তিনি গুরুদেব এর সম্বন্ধে কয়েক অনেক কথা বলেছেন। তার মধ্যে তাকে গৌড়ীয় সংগতি এই উপাধিতে ভূষিত করেছেন। তিনি শ্রী নিত্যানন্দ অন্নয় এই উপাধিতে ভূষিত করেছেন। তিনি জগৎ বরেণ্য ইত্যাদি মহাশয় স্বীয় শিষ্যকে গুরু এই প্রকারে তাকে মানে কৃপা মাল্য পুষ্পের দ্বারা সজ্জিত করেছেন। আমাদের গুরুদেব এইভাবে পরম গুরুদেব সরস্বতী ঠাকুরের কৃপাপত্র হয়ে এখানটা। আরেকটি কথা, আমাদের গুরুদেবের সঙ্গে গৌড়ীয় সংঘের সংগতি তথা সংগতি এবং গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা আমার শিক্ষা গুরু নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি প্রজ্ঞান কৃষ্ণ মহারাজ এই উভয়ের মধ্যে মানে বিরাট সম্বন্ধ, নিগড় সম্বন্ধ, প্রীতিময় সম্বন্ধ একটা বরাবর চলে আছে। প্রমাণ স্বরূপ একটি কথাই বলছি, যেমন আমার গুরুদেব তিনি যখন নিত্যলীলা প্রবেশ করেন তখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন। সেই সময় আমাদের পূজ্যপাদ পরম পূজ্যপাদ ছিল ভক্তি প্রজ্ঞান কৃষক কৃষ্ণ মহারাজ সেখানে উপস্থিত হন এবং তারে সেখানে যে পরস্পর প্রতি তিনি সহযুক্ত তাকে কিভাবে সেখানে মানে বালক কেমন কান্না করেন সেই প্রকার পূজ্যপাদ মহারাজ তিনি কুন্দন করতে লাগলেন। এখানে কেন আছে জগতের লোক তারা এই জাগতিক বস্তুকে কেন্দ্র করে এবং যা জাগতিক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কেন্দ্র কেন্দ্র করে তাদের এই কন্দনধ্বনি, কিন্তু এখানে সময় এই কন্দনটা হচ্ছে বিপ্লব অভাবের এই এখানে ভজনের মধ্যে এই যে পরস্পর তাদের সংযুক্তভাবে যে পৃথিবী আমাদের যে শিক্ষা তারা দিয়ে গেছে সেটা যদি আমরা এখনো সেইভাবে চলতে পারি আমাদের অবশ্যই মঙ্গল হবে। আমি সকল বৈষ্ণবনের কারণে এই প্রার্থনা জানাবো তাদের যে শুভ ইচ্ছা তাদের যে শুভ শিক্ষা তাদের যে প্রেরণা অনুসারে চলতে পারি আপনারা সকলে সেইভাবে কৃপা করবেন। আমাকে তাছাড়া পূজ্যপাদ মহারাজ ভক্তি প্রত্যান কেশব কৃষ্ণ মহারাজ তিনি আমাকে তার আশ্রিত নিজেদকে যেভাবে মানে স্নেহ করতেন আমাকেও আমি মনে করতাম আমাকে তার থেকে অংশে সভাপতি উপসভাপতি প্রধান পাঁচজন তারাও আমার প্রতি খুব কৃপা প্রসন্ন হয়ে আমাকে খুব স্নেহ করেন এবং এনাদের স্নেহেতে এনাদের কৃপাতে বেঁচে আছে। ভয়াবহ কলিকা চারদিকে নানান রকম বিঘ্ন ঝরু পরিস্থিতি হচ্ছে কেবলমাত্র এই বৈষ্ণবনের অপার কৃপায় আমরা বেঁচে আছি। যাই হোক, আপনি আমাদের গান্ধি খুব কম আর মহাদের সঙ্গে বিরাট মানে বৈষ্ণব একাধিক তাদের যোগাযোগ তো আপনাদের ভান আমরা নিতে পারি নাই, সেটা আমাদের প্রতি মার্জনা করবেন। আর অবশেষে আমি পূজ্যপাদ মহারাজ অনেক চরণে প্রার্থনা জানাচ্ছি। আমার তো শেষ সময় উপস্থিত, যে কয়েকদিন বেঁচে থাকি আমরা মহারাজ অনেক প্রার্থনা করি। জয় নিত্যলীলাপ্রবিষ্ট জগৎগুরু ভক্তি সার মহাদিকে নিত্যলীলাপ্রবিষ্ট অঙ্গুষ্ঠ ভক্তি প্রজ্ঞান বৈষ্ণবী মহারাজ গৌরীয় বেদান্ত সমিতি গৌরীয় সংঘটি গৌরীয় সঙ্গে ভক্তবৃন্দ কি গৌরীয় বেদান্ত সমিতি।
সামনে শিষ্যবর্গ আমি একমাত্র রূপাধ হয়ে গেলেন। তিনি রূপাধি গ্রেট চেষ্টার অধিকার করবার ক্ষমতা কাজ নাই, এটাই আমরা মনে মনে এবং সার্বসিদ্ধান্তে মেনে থাকি। এই নাম তার প্রধান এবং জ্ঞাত বৈশিষ্ট্যগণের দ্বারাই এই উপাধিটাকে দেশ প্রদান করা হয়েছে। যারা পরিবার তার সম্পূর্ণ আনুগত্য করে না তারা সমগ্র পার্জনার বিচারে ধাবিত হয়ে থাকে। আমরা তাকে প্রকৃত প্রভুপালের আনুগত্যকারী বলে মনে করি না। সুতরাং প্রভুপাল কি করে এসেছেন জগতে, তিনি এসেছেন চৈতন্য মহাপ্রভুর যে মনুষ্য সেটি জগৎকে তাকে পুনরায় তুলে ধরবার জন্য। মহাপ্রভু প্রেমবন্ধের জগৎকে প্রভাবিত হয়েছিলেন, তার অল্পকাল পরেই লীলার অল্পকাল পরেই যেহেতু সেই লীলা দৃষ্ট তখন সেই কালক্রমাবে সেই লীলার কিছু আবির্ভাব প্রিয়বার সুরক্ষিত হয়ে থাকে। রামলীলার অল্পদিন পরে প্রায় বছর পরে আহ করতে হবে নানা দর্শনীয় ইত্যাদি নানা প্রকার অপসম্প্রদায়ের বিবাহ হয়েছিল। প্রধানত মায়াবাদ আচার্য শঙ্করের যে সমস্ত বিচারধারা মা পূজা পূজায় যায় ওইরকম বিশেষবাদীরা এই ধর্মকে ধর্মরাজ্যের মধ্যে প্রবেশ করে ধর্মের বিপক্ষে সৃষ্টি করেছে। সেই জন্য প্রভুপাদ শ্রীকৃষ্ণদেবের নিতান্ত আত্মীয় বা নিতান্ত নিকটবর্তী লোক এই জগতে এসে আবির্ভূত হয়েছে। ধর্ম এইভাবে কালে কালে আচ্ছন্ন হয়, তাকে রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান অথবা তার নিজের গান এখানে এসে সেই ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করে তার প্রকৃত স্মরণ জগতের কাছে প্রকাশ করে থাকে। সুতরাং নানা প্রকার চৈতন্য মহাপ্রভুর ধর্মের মধ্যে অবসম্প্রদায় উদ্ভব হয়েছিল। আউ বাউ কর্তা মায়া মেয়া দরবে চান চহরিয়া চকি দেখি এই সমস্ত বিষয়ে বিশদভাবে আলোচনা করা এখানে সম্ভবপর নয়। তবে এই সমস্ত মতবাদ চৈতন্য প্রভুর মতবাদ মহাপ্রভুর যে মতবাদ নয় সেটি জনগণের জন্যই তবে প্রয়োজন হয়েছিল এবং ছিল ভক্তিবৃন্দ ঠাকুর সেটি এসে আবির্ভূত হয়ে নিজে গ্রন্থাদি রূপে সেই সমস্ত আলোচনা করে জগৎকে জানালেন। কিন্তু সেগুলিকে প্রচার করবার জন্য তার উপযুক্ত ব্যক্তির প্রয়োজন হল, তখন তার ইচ্ছায় মহাপ্রভু নিজেজন এই মন্ত্রী ঠাকুর তার কথা প্রচার করবার জন্য আবির্ভূত হয়েছিলেন। আপনারা এই সম্বন্ধে অনেকবার দর্শনকে মুক্তিযুদ্ধ এবং গ্রন্থাদি থেকে অবগত আছে। মহাপ্রভু শুদ্ধ ভগবান পুনরায় জগতে এইভাবে প্রকাশিত হল না, কিন্তু আবার দেখা যাচ্ছে নানা প্রকল্পের পরে নানা প্রকার উদ্ভ্রান্ত মতবাদ সৃষ্টি হয়েছে। যেভাবে বর্তমানে সে সমস্ত ভ্রান্তিমূলক প্রচার বা বিচার চলছে তাকে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর মতবাদ যে সুরক্ষিত হচ্ছে সেটা অনেকেই মনে করেন না। শ্রীকৃষ্ণ মহাপ্রভু সম্প্রদায়ের মধ্যে নির্বিশেষবাদ কৌশল মধ্যে প্রবেশ করছে, যেটা প্রতি লাইনে লাইনে প্রতি ছাত্রের সাথে আপনি এইভাবে খণ্ডন করে যাওয়াতে মহাপ্রভুর মতবাদের সুন্দরতা প্রকাশ করেছে। সহজিয়া মতবাদ সুতরাং মাথাটা এই প্রকার বিচারধারা প্রবল হয়ে উঠেছে বর্তমান। তাই সমাজিয়া সম্প্রদায় যে সমস্ত উন্নত অধিকারী গ্রন্থাদি রচনা করে প্রকাশ করে সেগুলি নিয়ে মতে থাকে, আপনারা কোনো অভিমানকারী ব্যক্তিগণ তারা সেই সমস্ত বিচারে প্রবেশ করছে। বর্ণযুক্তির বিচার আমরা আপনি বিচার করে এই সমস্ত মতবাদ পুনরায় প্রতিষ্ঠিত করুন, এই আমার আপনার চরণে প্রার্থনা। সর্বশাস্ত্রী সমষ্টি সর্বত্রী স্ত্রী সঙ্গকে গ্রহণ করা হয়েছে, এটা কিছু রূপান্তর নয়, এটা পরামর্শ হচ্ছে প্রাথমিক এবং সর্বপ্রধান আশ্বকথাগুলি সকলেই জানেন। কিন্তু সেই সমস্ত উদারতার ফলে আমরা মনে মনে স্তৈর্য ভাবাপন্ন হয়ে জগতের কাছে খ্যাতি সম্পন্ন হতে চলেছি। আপনি আমাদের দুঃখা করুন, এই আপনার স্মরণে আমার প্রার্থনা। আর কি আমাদের দুঃখের বিষয় যে সমস্ত বিচারধারা আপনি সুষ্ঠুভাবে প্রচার করলেন, আমরা সেই প্রকার প্রেমে কবে অধিকারী হব সেটা আমরা ধৈর্যের ভাবে করতে পারছি না। আমরা আজই আপনার ওই প্রচার প্রেমে সেই সম্বন্ধিত যে বিচারধারা সেইটিকে পাওয়ার জন্য উদ্ভাবে আকাঙ্ক্ষিত হয়ে লোকযুক্ত হয়ে পড়েছি। আপনি আমাদের সেই সমস্ত বিচারধারা থেকে রক্ষা করুন। আমি একটি অসহায়, আমার অনেক কিছু বলবার থাকলেও আপনি অন্তর্জালী সূত্রে সেই জেনে আমাকে রক্ষা করুন, এই আপনার সামনে আমার
মহাপ্রভুর কথা তিনি প্রচার করেন।
শঙ্করাচার্য বড় বড় রাজার আশ্রয় করে টাকা পয়সা তো খাজানা তাহাদের নিয়ে, তাছাড়া তাহার অস্ত্র বলেছে অন্য সম্প্রদায়কে যদি দমন করে দিয়ে তাহা প্রচার করেছিল। কিন্তু চরপরম্পরা এই সমস্ত না করে ছোট ছোট কিশোর নবযুবক এই সমস্ত ব্রহ্মচারীগুলিকে সংগ্রহ করে তাহাদের মাধ্যমে সমস্ত বিশ্বে অল্প কয়েকদিনের মধ্যে প্রচার করেছিল। তার বৈশিষ্ট্য সম্বন্ধে তিনি বলতেন যত পূর্বে পূর্বে আমাদের অবতার হয়ে গিয়েছে সমস্ত অবতারগণকে প্রণীভূত করে, এমনকি কৃষ্ণ কেউ প্রণীভূত করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে রেখে এসেছে, তার মধ্যে সমস্ত অবতার বর্গ আছে। আর তাহাদের যাবতীয় সমস্ত শিক্ষা প্রণালী উপদেশ সমস্ত দিকে প্রণীভূত করে চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন মাধ্যমে জগৎকে অনুষ্ঠিত প্রেম প্রদান করেছে। তদ্রুপ এই মহাপুরুষ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পূর্বপুরুষে যাবতীয় সমস্ত আচার্যগণকে তাহাদের বিচারধারা, দার্শনিক বিচারধারা, উপাসনা বিচারধারা সমস্তকে করুণভূত করে জগতে তিনি প্রবেশ। একাধারে রামানুজাচার্যের বিচার, মধ্বাচার্যের বিচার, বিষ্ণু স্বামী, নির্বাদিত্য স্বামী ইত্যাদি বিচার নিয়ে তাহারও আবার সার সংক্রমণ করে দিয়ে জগতে তিনি শুদ্ধ ভক্তির কথা প্রচার করেছেন। এত দ্রুতগতিতে বিশ্বকে এই মহাপ্রভুর বাহিরে প্রভাব প্রচার করেননি। এই মহাপুরুষ ভক্তি রাজ্যে প্রারম্ভিক স্টেজ থেকে তিনি আরম্ভ করে ভক্তির অন্তিম সোপান পর্যন্ত সমস্ত কথা তিনি জগতে প্রচার করেন। এমনকি ভক্তি একটা কৃষক স্বরূপ দৈব প্রাণাশ্রমের আবশ্যক। আমাদের দেশে দৈব প্রাণাশ্রম ধর্ম নষ্ট হয়ে গিয়ে একটা অন্যরকমের ভারতে পরিচালিত হতেছিল, বিশেষ করে ব্রাহ্মণরা বৈষ্ণব ধর্মের মাঝখানে হয়ে গেছিল। বিশেষ শাস্ত্রে যুক্তি অনুসারে বাড়িধারী সভাতে ব্রাহ্মণ কে, ব্রাহ্মণের মধ্যে আর বৈষ্ণবের মধ্যে কাহার বৈশিষ্ট্য সমস্ত যুক্তি শাস্ত্রে নিয়ে এটা প্রতিপাদন করেছে, তখন থেকে তাদের মাথা হেঁট হয়ে যায়। এই মহাপুরুষ আপনার শুনেছেন তিনি বলছেন কি যে আমার প্রভু আমার দর্প অভিমান সমস্ত চূর্ণ করে দিয়ে আমাকে সত্যে তিনি গ্রহণ করবেন না সেটা দেখিয়েছে। আমি শ্রী ভক্তিবিনোদ ঠাকুর পুত্র সংস্কৃত ভাষাতে পারঙ্গত, সমস্ত শাস্ত্র বেদ পঞ্চাশ ইত্যাদিতে পারঙ্গত, ওনার এই আমার অভিমান ছিল। এই জন্য গৌরচোর দাস মহারাজ আমাকে প্রত্যাখ্যান করেন বারবার, দৈন্য ভাবে তিনি কিরকম ভাবে বলছেন। তিনি এত বড় দার্শনিক পণ্ডিত আর পিতা চৈতন্য মহাপ্রভু পরিকর আপনি এরকম দৈন্য ভাবে বলছেন। তিনি গৌরচোর দাসবাজী মহারাজকে গুরু রূপে গ্রহণ করবেন আর তিনি তাহাকে গ্রহণ করবেন না, দুজনের মধ্যে চলো রয়েছে।
যাহা ওই সাহেবকে তাহার নাম ছিল বিনোদ বিহারী, সেই বিনোদ বিহারী ধর্ম বিচার তিনি তাহার সন্ন্যাস বেশ গ্রহণ করে আর নিজে সাদা কাপড় তাহাকে পরিয়ে দিয়ে চালাকি চাপু গাড়িতে আর তিনি সেখান থেকে বাহার করে মায়াপুরেতে কৌশল পূর্বক পাঠিয়ে দেন আর নিজে তার মৃত্যুকে নিজে হাসেতে নিয়ে প্রাণের জন্য পরবাহ না করে ওই হাজার হাজার লোকের মধ্যে থেকে তিনি ওই সন্ন্যাস বেশ যে প্রভু পাবে তার লাল কাপড় সন্ন্যাস বেশ এই সমস্ত গ্রহণ করে নিয়ে আর তিনি প্রভুপাদকে রক্ষা করেছিলেন। ওই সময় তাহার আশপাশে আর কেউ ছিল না যে প্রভুপাদের এরকম ভাবে রক্ষা বহু তাহার পরিকল্প ছিল কিন্তু এত দুর্দান্ত সাহসী গুরু জন্য প্রাণ দিতে এই সবগুলি আদর্শ দেখিয়েছেন যে রামানুজাচার্যের সময় শুনেছেন এই সবগুলি আদর্শ শোনা যায় আর তাহার ওই সবগুলি শোনা যায় না। এই প্রকার এরকম ভাবে নির্ভীক ভাবে সত্যের তিনি প্রচারক ছিলেন। তিনি অল্প সময়ের মধ্যে বহু সাহিত্য প্রকাশ করেন, তিনি বৃহৎমৃদঙ্গের স্থাপনা করেন। বৃহৎমৃদঙ্গটি এই মৃদঙ্গের ধ্বনি সেটি বোধহয় 10-20 গজ, 50 গজ, 100 গজ যেতে পারে আর বৃহৎমৃদঙ্গ প্রেসের মাধ্যমে ভাগবত গৌড় পত্রিকা দৈনিক নদিয়া প্রকাশ পারমার্থিক ভাগবত উড়িয়া ভাষাতে আসামি ভাষাতে এই সমস্ত প্রকাশ করে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত শ্রীমদ ভাগবত গৌড় কণ্ঠাহার আর আর সমস্ত যত প্রয়োজনীয় গ্রন্থ ভক্তি রসামী সিন্ধু উজ্জ্বলীন মণি এন শিল গোস্বামী ইত্যাদি যাবতীয় সমস্ত গ্রন্থ প্রকাশনের চেষ্টা করেন। এই সবগুলি মন্দিরটা 1-2 বছরের মধ্যে 10 বছরের মধ্যে 100 বছরের মধ্যে পড়ে যাবে কিন্তু এই গ্রন্থ যতদিন থাকবে এই সমস্ত প্রচার থাকবে। রূপাদের বলতেন একবার নিশিকান্ত সন্ন্যাসকে বলেছিলেন যে নিশিকান্ত সন্ন্যাস লর্ড চৈতন্য এই বই লিখে তিনি একটা কোটি কোটি বছরের একটা বিরাট মন্দির স্তূপ তিনি দাঁড়িয়ে অতএব তিনি এই লেখন মাধ্যমে সমস্ত বিশ্বকে তিনি এই প্রচার করে নিয়েছেন। আর তাহার বৈশিষ্ট্য কি এক সময়তে ছিল গল্পসুর দাসবাজী মহারাজ তিনি যখন নিত্যলীলা অপরাধ লীলা প্রকাশ করেছেন তখন তিনি মায়াপুরে করবেন চুরিয়া নদীকে তিনি শহর নদীকে থাকতেন সেই সময়তে তিনি শুনলেন যে ছিল গল্পসুর দাসবাজী মহারাজ অপরাধ লীলা আবিষ্কার করেছেন আর সেখানে বাবা দিয়া বাজার থেকে কাশির দড়ি কিনেছে আর তাহার পায়ের মধ্যে বেঁধে দিয়ে ঘুরাবে কেন ঘুরাবে নদীপের কবি করেছে বাবাজি মহারাজ বলেছেন কথা বাবাজি মহারাজ বলেছেন কি বলেছেন বাবাজি মহারাজ আমাদেরকে আদেশ দিয়ে গিয়েছেন সহজে বাবাজি বলছে যে আমি অত্যন্ত দিনহীন আমার ভজন হলো না সেজন্য বলেছেন আমার পায়েতে দড়ি বেঁধে দিয়ে আর নদীপের দড়ি গলিতে ঘুরিয়ে আমার গায়েতে যাতে নদীপের ভুলা লাগে এরকম করে দিয়ে আর গঙ্গার মধ্যে ফেলে এই জন্য বাজার থেকে তারা দড়ি কিনে নিয়েছে তার পায়ে বেঁধে দিয়ে আর তাকে ঘুরাবে এরকম তারা যখন দশটা পথে আরম্ভ করেছেন সেটা প্রভুপাদ তার সমস্ত শিষ্যদলকে নিয়ে সেখানে পথে পেয়েছেন তাহাদের আয়োজন দেখে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন বলে আমার থাকলে থাকাকালে দেখি তাহার তাহার বুকের পাঠা আছে যে এইরকম একটা বিষয় তিনি বললেন যে আমি একমাত্র ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের আমি একমাত্র শিষ্য আর কেউ তার শিষ্য নাই অতএব যদি তারা বলছে যে আমি তাহার শিষ্য তাহলে তিনি গৌরকিশোর দাস বাবাজী মহারাজ বাল ব্রহ্মচারী ছিলেন অতএব এই সভার মধ্যে যত বাবাজী আছে তারা বলুক যে কে আজীবন ব্রহ্মচারী আছে আজীবন ব্রহ্মচারী কথাটি এক বছর পর্যন্ত যদি ব্রহ্মচার্য পালন করে থাকে তাহলে এই মহাপুরুষের সে দ্বিতীয় কলের তারা স্পর্শ করে কিন্তু দেখুন একটা মনে রাখবেন দ্বিতীয় কলের কেউ স্পর্শ করবে কিন্তু এই সময়তে যদি কেউ স্পর্শ করে ব্রহ্মচার্য না ধারণ করে তাহলে তার তার মস্তক বিকশিত হয়ে যাবে তার তৎক্ষণাৎ পুরো ভস্ম হয়ে যায় এই তৎকাল দেখে জীবনে বেঁচে নিতে তারা যদি কেউ ব্রহ্মচারী হয়ে থাকে তাহলে এই মহাপুরুষের দিকে তখন আর আর কেউ উঠল না, তারা সব সরে 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 পালিয়ে গেল। সেখানে সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাকি পুলিশ ইত্যাদি সব ছিল, দেখে স্তম্ভিত হয়ে গেল। আর তারপর তারা বলে গেছে আপনি তাহার শিষ্ট। তখন প্রভুপাদ নিজে যে তাকে নিজে কোলেটি ধারণ করে নিয়ে নিয়েছে আর গঙ্গা তীরেতে তাকে সমাধি দেবেন। ও শ্রী প্রভুপাদ এইরকম প্রতিভাশালী আচার্য ছিলেন, এই প্রতিভাশালী আচার্য তার শিষ্য রহ। সেইরকম যে রকম মহাপ্রভু যখন প্রকাশিত হয়েছিলেন তখন মহাপ্রভুর পরিকল্পন স্বরূপ দামোদর রায় রামানন্দ গদাধর পণ্ডিত ইত্যাদি সব তারা পরিকল্প ছিলেন। বড় বড় বৃহস্পতি তাহারা তিনি ছিলেন, সার্বভৌম ভট্টাচার্য ইত্যাদি তাহার পদানত হলেন। কাশী প্রকাশ বৃহস্পতি তার 60,000 শিষ্যের নিয়ে পদানত হলেন, অল্পতে প্রচার করে ফেললেন তিনি। ওই রকমে এই মহাপুরুষ মহাপ্রভুর নিত্য পরিকর নিজে পরিচয় জানেন কি দিয়েছেন। নবম বিষ্ণু বাবা কৃষ্ণ কৃষ্ঠায় উদরে শিষ্যের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামে শ্রীবাস্তবানী দেবী দলিতা নিজেকে কি বলেছে শ্রীবাস্তবানী দেবী দলিতা। দলিতার মানে কি শ্রেষ্ঠ প্রিয় সখী, তাহার সেবিকা পাল্য রাশি। প্রভুপাদ যদিও তিনি ঘাস জঙ্গল কেটেছেন কিন্তু তিনি ঘাস জঙ্গল কাটবার জন্য এসেছিলেন না। এই কি জীবনের উদ্দেশ্য নয়? আমাদের জীবনের উদ্দেশ্য অনক্ষণ্য বৃত্তি নয়। আমাদের জীবনের উদ্দেশ্য কেবল এই জগতের ঘাস জঙ্গল শুধু কাটা নয়। শ্রীল প্রভুপাদ বলেছেন আমি বহুলোকের কষ্ট দিয়েছি, বহুলোকের কষ্ট দিয়েছি। তার অন্তিম বাণীতে এই বলেছেন আমি বহুলোকের কষ্ট দিয়েছি, অনেক ছেলেগুলিকে ধরে নিয়ে এসেছি, তাতে তার মাতা পিতা অসন্তুষ্ট। এই ব্রাহ্মণ দ্বারা যারা ভক্তি বিরোধী তাদের বিরুদ্ধে বহু কথা বলেছি, সহজিয়াদের বিরোধী সহজিয়াদের বিরুদ্ধে বলেছি, এমনকি আমি জাতি গোস্বামী যারা মনে করে যে আমরাই জাতি থেকে আমরা গোস্বামী, তারা বৈষ্ণব ইত্যাদি মানে না। যাহারা গোপাল ভট্ট গোস্বামী শিলরূপ গোস্বামী যারা পূজারি মাত্র ছিলেন আর কিছু না, তাহারা নিজেকে মনে করে যে আমরা গোস্বামী, তারা বুঝে না উঠতে পারে না। যদি কোন বৈষ্ণব যার উপর থেকে মালা দিবে প্রবেশ করবার অধিকার দিবে না, মনে করে যে ছুতেরা, তারা কাল তার পূজারী আর কেউ পূজারী আছে, তাহাকে বিচারে শুধু নাই। তাহারাদের মধ্যে প্রভুপাদ বলতেন ঠাকুর ভাই কে আমি কলা খাই নাই, সারা গ্রামেকে দিয়ে বাদাম ভাজা বাদাম ভাঙা। এই প্রভুপাদ এই সমস্ত গুলি ছোট ছোট কথার মধ্যে এমন সব শিক্ষা দিয়েছেন যে তাহার এই আচার্যত্ব ফুটে উঠেছে। এই মহাপুরুষ তখন শ্রী প্রভুপাদকে শ্রী গৌরকিশোরদাস মহারাজকে নিয়ে গঙ্গা তীরেতে আবার তিনি সমাধি করেন। পরবর্তীকালে যখন গঙ্গা দেবী যখন ওইটাকে নিজে হৃদয়ের মধ্যে নিজে হৃদয়ের মধ্যে রাখবেন তখন তিনি বললেন না দেবী আপনি অনুগ্রহ করেন কিছুদিন আরো দেখেন থাকতে দেন। তখন তিনি তার পরিবর্তনকে পাঠান, তার মধ্যে আমাদের গুরু পাঁচ পদ্ম ছিলেন, তার গৌরকিশোরদাস মহারাজকে সমাধি গঙ্গা তীর থেকে তুলে নিয়েছে। বর্তমানে এই ফাঁদে চন্দ্রশেখর ভাবেতে রাধাকুণ্ড তটেতে তিনি আবার সমাধি। এই মহাপুরুষ বলেছেন প্রত্যক্ষ কথা, প্রত্যক্ষ প্রত্যক্ষ পরোক্ষ অপরোক্ষ অধ্যক্ষ এই চার পর্যন্ত কথা বলবার জন্য মহাপ্রভু আসেন নাই, আপনিও এই কথাগুলি বলেন নাই। তিনি কি কথা বলেছেন? অপরাধের কথা, অপরাধের কি বৃন্দাবনের কথা, মহাপ্রভু ধামের কথা, অপরাধের কথা, সেই কথা বলবার জন্য জগতে এসেছিলেন। তিনি শুধুমাত্র জঙ্গল কাটবার জন্য আসেন না, তার জীবনের উদ্দেশ্য ছিল না, কিন্তু এর প্রকার তার ছিল গম মাত্র। অতএব তিনি সেই কথা দেবার জন্য এসেছেন, তার গ্রন্থ ইত্যাদির মধ্যে সমস্ত কথাগুলিকে রেখেছেন। শেষকালে তিনি রাধাকুণ্ডেতে এই সমস্ত কথা বলেছেন যে রাধা কৃষ্ণের বিলাসে অনুশীলন করবেন না, বৃদ্ধ হয়ে যাবেন, মরতে এসেছে আর শেষ পর্যন্ত এই কথা অনুশীলন করবে না, তাহলে তাহলে নির্বিশেষ বাতিল হয়ে যেতে বাধ্য আছে। এই হচ্ছে রূপানুর ধুলির হচ্ছে আমাদের চরণ আকাঙ্ক্ষা। তিনি বলে দিয়েছেন যে দেখো আমরা সকালে মিলে মিশে একমাত্র আশ্রয় দীর্ঘে আনুগত্যে সিদ্ধিকে দৃষ্টি পাব। আশ্রয় বিগ্রহ কি? নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আশ্রয় বিগ্রহ, বলদেব প্রভু আশ্রয় বিগ্রহ, আর একটি আশ্রয় বিগ্রহ আরো আছে, কে আছে? সর্বোত্তম আশ্রয় বিগ্রহ হচ্ছেন তাহাদের আনুগত্যে। আমরা বিষয় বিষয় মানে সাক্ষাৎ কৃষ্ণ তা চৈতন্য মহাপ্রভু, তাহার সেবা করে যাব মিলেমিশে। এই জীবন থাকাকালে আমাদের বহু রকমের অসুবিধা, সে থাকুক অসুবিধা, সে অসুবিধাগুলিকে দূর করবার জন্য আমরা আসি নাই। এই জীবন থাকাকালে আমাদের এটা ঠিক হয় যে জীবনের উদ্দেশ্য কি, আমাদের ভাইয়ের উদ্দেশ্য কি, এটা ঠিক হওয়া উচিত, না জীবন দেখা যায়। এই হার মানুষের পচা ছবি যদি তাও দিয়ে যদি তাহার সেবা করতে আমি এটাকে উৎসর্গ করে তাহার তার তরফে যদি আমি অর্পণ যদি করি আর নিরন্তর কৃষ্ণ নাম ইত্যাদি করি তাহলে জীবন সার্থক হয়ে আমাদের চরণ পাশেটি কেতন মার্জনের মধ্যে যে পরিণাম পরম বিজয়কে। এই হচ্ছে আমাদের চরম প্রতিপাদ্য বিষয়, উপাস্য বিষয়। মিশালি ধর্ম দ্বারা কোনদিন উপকার হবে না, সব বিষয়তে বোঝানো দিয়ে লোককে প্রসন্ন করবার জন্য আমি দু চারটি কথা দিয়ে আর সব লোককে ভুলিয়ে আর নিজে সুবিধা করে নিব, এরকম পঞ্চ মিশালি এই বিচারের দ্বারা কোনদিন ধর্ম হবে না, কোন কথা নাই এটার দ্বারা প্রচার হবে ইত্যাদি বহু সমস্ত কথা বলেছেন। আমি মাত্র একটি গুরুকৃপাতে গুরুদেবের কথাগুলিকে আমি হৃদয় ধারণ করে যা বলেছেন তার দু একটি কথা বললাম। এখন বহু বেলা হয়ে গেছে আর অনেক দেরি হয়ে যাবে, আমরা আমি বহু এখানে যাব আর এরপরেই চন্দ্রশেখর ভবন আর চৈতন্য গৌরী আর বিশেষ করে আমাদের ওইখানে দুপাত মানে কঠাল তালার পাচারি আছে, সেখানে আমরা যে কোনো দক্ষিণা ইত্যাদি করবো, তারপরে চান্দ কাজে সমাধি যাবো ওখান থেকে। গৌ প্রণাম
শুনছে, তাহলে তৎক্ষণাৎ তিনি কানের ভিতরে প্রবেশ করে হৃদয়ের মধ্যে যে যত রকমের কালিমা অনর্থ কু অনর্থ যা কিছু আছে দিয়ে আর সেখানে তিনি যে বসে যাবেন বন্ধুবৎ। বন্ধুবৎ মানে কি? বন্ধুবৎ মানে যেরকম হয় বন্ধু কারো বাড়িতে যায়, বন্ধুর বাড়িতে সেখানে নিজে পরিষ্কার করে দিয়ে অপেক্ষা রাখেনি যে আমার বন্ধু এসে পরিষ্কার করো তারপরে বসবো। ওই রকম হতে কৃষ্ণচন্দ্র নিজেই এই হৃদয়ের মধ্যে প্রবেশ করে হরিকথার মাধ্যমে সমস্ত তাহার মন গুরুকে ভোগ করে দেন, অন্য কোন পথ নাই এই সংস্কার। আর কোন পথ নাই যে আমাদের ভিতরে কালিমা দূর হোক এই অবিদ্যা দূর। অবিদ্যা মানে কি? কৃষ্ণকে আমরা ভুলে দিচ্ছি এই হচ্ছে অবিদ্যা। আর কৃষ্ণের সেবাতে কিরকম লাগবো এই যখন দূর হয়ে যাবে কিসের দ্বারা? হরি কথার মাধ্যমে যে হরি লীলা তথা ভ্রাতা এই শ্রীমদ ভাগবত ঠিক কেটি বলছেন পরীক্ষিত মহারাজের কিরকম উদ্ধার হলো। আর কিছু করেছিলেন ভাগবত শ্রবণ ছাড়া অনর্থ নিবৃত্তির জন্য অথবা কোন তিনি চেষ্টা কি করেছিলেন? কি যে কারণে সব দিন হরিচরণ আক্রমণ করেছেন তার প্রভাব পেতে গরু বৃন্দাবনে তিনি কৃষ্ণের পরিচরণের মধ্যে তিনি থাকলেন। অতএব হরিকথার অত জোর এই জন্য শ্রীমদ ভাগবতে তিনি বলছেন যে যারা হরিকথাতে যাহাদের রুচি নাই
হরিকথায় মিছিল নিলে পণ্ড সেই শ্রম
যাদের উঠায়
ধর্ম ধর্ম
এমনকি যারা হরিনাম করছে এক লাখ করেও হরিনাম যদি কেউ করে কিন্তু হরিকথাতে রুচি কিন্তু যদি কেউ কম করে যদি হরিনাম করে আর হরিকথা শ্রম করে ওই রকম মহাপুরুষ বলে নিকটেছে উন্নত বৈষ্ণব নিকটেছে হরিনামেতে আরো প্রবাদ রুচি জন্মে দিয়ে ভক্তি রাজ্যে প্রবেশ করে। কিন্তু হরিকথাতে রুচি জন্মে না কম তো সেই সব সব কিছু যা কিছু লৌকিক পারমার্থিক সব কিছু নষ্ট হয়ে যায়। এই জন্য সবচেয়ে প্রথমে শ্রমণম তারপরে কীর্তনম, প্রথমে কীর্তনম তারপরে শ্রমণ নয়। এই জন্য প্রথমে শ্রমণ হওয়া চাই, এই শ্রমণ মাধ্যমে কি আমাদের অবিদ্যা ইত্যাদি দূর হতে পারে। এই জন্য ছিল প্রভুপাদ এই চন্দ্রশেখর ভ্রমণকে প্রথমে চৈতন্য মঠ স্থাপন করে এই স্থানে থেকে বিশ্বকে তিনি বিজয় করেছিলেন। আর তাহার পূজা আপনি সেই নাট্যহরণের বিদ্যা মন্দিরকে আমরা এখানে একটা প্রণতি হয়ে প্রণাম করে আর তারপরে আমরা সর্বদা বহু সৌদাসবাদী মহারাজ সমাজকে চৈতন্য মঠ কি
ব্যাখ্যা সরল সরল ভাবে করে
করে নিয়ে চলছি, ওখানে সাত দিন সভা হবে, তার মধ্যে বৈষ্ণব ধর্মের কথা ওখানে অনুশীলন হবে। তিনি বললেন যে দেখো তুমি আমার নিকটে এসো, তোমাকে আমি খাবার করার সব কিছু দিব, তুমি এখানে বসে বৌদ্ধ ধর্মে যে আমার নিকটে তুমি হরিভজন করো, ও সব করলে কিছুই হবে না। তখন তিনি চলে গেলেন। এক সময় তখন একটি লোক তার নিকটে এসে বাবাজি মহারাজ আপনি আমাকে অনুগ্রহ করুন, বারবার চেষ্টি করি যে অনুগ্রহ করুন, অনুগ্রহ করুন, অনুগ্রহ করুন। তখন অনুগ্রহ নিবি লেবি অনুগ্রহ, এই বলে জোর কপি তার খুলে দিয়ে বলি এলে ধর আমার অনুগ্রহ এখন কর। তখন তিনি একবার ওখান থেকে পালায়ন করো, আর বাবাজি মহারাজের কোনদিন নিকটে আসেন। একটি আর কোন একজন লোক বাবাজি মহারাজের সঙ্গে কিছুদিন দশ পাঁচ দিন ছিলেন, তিনি বাবাজি মহারাজের কঠোর বেড়াগি ইত্যাদি দেখে তারপরে পরবর্তী তাদের কাছে তিনি বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে বিবাহ করে দিয়ে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আসে। বলি বাবাজি মহারাজ আমি একটি কৃষ্ণ দাসী সংগ্রহ করেছি, একবার না দুবার না তিনবার করে বাবাজি মহারাজ শুনছে না, তথাপিও তার স্ত্রীকে নিয়ে তাকে প্রণাম করাইল, আপনার করে এই আমার কৃষ্ণ দাসী একটি সংগ্রহ করেছি, আপনি আমাকে অনুগ্রহ করেন। ও কৃষ্ণ দাসী শুনে করেছে বেশ ভালো হয়েছে, বেশ ভালো, তুমি রোজ একে সকালবেলা অর্চন করবে, এরপর ভক্ত যোগ তুমি গ্রহণ করবে মর্ত পেয়েছে, খবরদার এতে কাম বুদ্ধি তোমার কখনো জন্য নয়, তাহলে সব কঠিন অটে যাবে। এই শুনে সে এখান থেকে আবার আর কখনো আসেন। এক সময় তিনি কুলিয়া গ্রামেতে যেখানে আমাদের ওর দিকে আছে একটি ধর্মশালা আছে, ওইখানে থেকে ভজন করতেন মাঝে মাঝে, এইখানে কোথায় গোদ্রুমেতে শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের ওখানে শ্রীমদ ভাগবত শ্রবণ করবার জন্য আসতেন, তাকে মনে মনে তিনি গুরু থাকে মনে করেছেন। তো অন্য সময়তে তিনি এবার সুন্দর কাপড় পরেছে বাবু আনি নতুন শান্তিপুরের ধুতি আদি পাঞ্জাবি, আর চশমা লাগিয়ে নিয়েছে, চশমা লাগিয়ে একটা হাঁটছে হাঁটিতে একটা ছড়ি নিয়ে বাবুর মতন চলছে, এসে এইখানে উপস্থিত হলেন। আর বাবাজি বেশ আমি পাবো না, আর তার যত বাবাজিরা এই সমস্ত বাবাজির বেশ ধারণ করে গোপনীতে অত্যাচার এরা সব করে মা কামু একজন দেখি যেতে আর বাবাজি আর থাকা চলবে না, এই জন্য বৃহত্ত বেতন বাবা বাবু মতন বেশ ধারণ করে ভজন করে যাওয়া পাব, আর তাহলে আমরা দেখি একটু বাড়াবাড়ি আমাদের মধ্যে হচ্ছে, খুব বাড়াবাড়ি হচ্ছে, কখন বাবা জানি না সোনার ঘর বাঁধল, আধি জামা পাজাম এইসব করি, আর অঙ্গরেজদের মতন কাজে কোথা থেকে একটা রঙ নিয়ে এসে চার খালো আসে নিয়ে তুমি ধারণ করছি, ভোগের চরম সীমা এগুলিকে আমরা যদি ভজন করতে চাই তাহলে এদের যুক্ত বৈরাগ্য ধারণ করা উচিত আমাদের, বিষয়ের দিকে যাওয়া উচিত না, একটা বস্তু সত্য বাবাজি মহারাজের কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, এইসবগুলিকে ঠিক ভাবতে আমাদেরকে করা উচিত। তিনি ওই প্রার্থীকে ডাকতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম ভাগবতের তাপায় নিয়ে বেহারা বই মধ্যে বইটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
ব্যর্থ হয়েছিলেন, ওদের হৃদয়ের গন্ধ আশ্চর্য করতে পারলেন না। কেউ বলে বাবাজি মহারাজ আমাকে ধন দেন, আপনি বর দেন, আপনি আমাকে কৃপা করুন, আমার বিবাহ হয়ে যায়, আমার ধন সম্পত্তি হয়ে যায়। এই জন্য এই দুর্গন্ধটিকে দূর করে দূর হয়ে তিনি ওইখানে থেকে একটা পায়খানা খাটা পায়খানা দুর্গন্ধযুক্ত পায়খানা মধ্যে আবার কোথা সেই ভিতরে গিয়ে বসলেন, ওই ওর গন্ধ লাগে না, কিন্তু এই বিষয়টি দুর্গন্ধ পায়খানার মধ্যে থেকে হরিনাম হতে পারে, কিন্তু বিষয়ের মধ্যে থেকে হরিনাম হওয়া ভক্তি ভারী দুষ্কর। এই শিক্ষা দেওয়ার জন্য ওই পায়খানাতে বসে গেলেন। চারদিকে লোক খুঁজতে লাগলে বাবাজি কোথায় গেলেন, বাবাজি কোথায় গেলেন। সে পর্যন্ত জামাদারি যে ময়া থামায় সেটি দিয়ে বলল মিউনিসিপ্যালিটিতে খবর দিলে যে বাবাজি মহারাজ এইখানে হরিনাম করছেন, পায়খানার মধ্যে দরজা বন্ধ করে। তারপর সেখান থেকে লোক আসলো, দরজা খোলবার অনেক চেষ্টা করলো, খুললেন না। এই শুনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কৃষ্ণগড় আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কৃষ্ণগড় তারা আর সব অফিসারদের সঙ্গে নিয়ে সেখানে আসলেন, বলছি বাবাজি মহারাজ দরজা খুলুন, আপনার জন্য আমরা একটু ভালো করে ভজন কুটি করে দিচ্ছি, সুন্দর করে নির্মাণ করবে, ওইখানে আপনি ভজন করুন। বাবাজি মহারাজ বলে আমার শরীর অসুস্থ, আমি নড়তে পারছি, আমার শরীর আমার শরীর বহুত আমার শরীর আমি নড়তে পারছি, আমি খুলতে পারবো না। যদি আজ কথা আমরা যদি হতাম না, তাহলে গলা ফুল মালা একদম মোটা মোটা হার নিয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অর্থাৎ পুলিশ সুপারিনটেন্ডেন্টকে দিয়ে স্বাগত কীর্তন করতে করতে মৃদঙ্গ বাজাইতে পারি। তারা এই সবগুলি অপেক্ষা করেন নাই। আমাদের গুরু মহারাজ যখন ছিলেন আজ পর্যন্ত কোন সরকারি অফিসার এমনকি মন্ত্রীদেরকে ও কোন সভাতে দেখেন না। আর আজকাল লোক মনে করে একটা মন্ত্রী এসে গেল, একটা নাস্তিক মন্ত্রী যদি এসে যায় দু চারটে উল্টা কথা শুনিয়ে যাবে, তো আপনি আমার সভাটা খুব সাফল্য মন্ডল করে জেনে দেখে যায়, আর তারা মায়ের বাদের দশটি কথা শুনে জেনে চলে যায়। এই তার কথাতে খোলেন নাই, কিন্তু পরে দিনেছে আমাদের গুরু পাঠ পদ্ম তখন ব্রহ্মচারী অবস্থাতে সাদা কাপড় অল্প বয়স্ক তার পিসিমা সরল পিসিমা আর একজন আর ছিলেন লেনি মহারাজ, তারপরে নাম হচ্ছিল পূর্বে তার নাম গৌ গোবিন্দ ব্রহ্মচারী। আর দু চারজন লোককে নিয়ে আমাদের গুরু মহারাজ ওখানে যান, বাবাজি মহারাজ একটু দরজা খুলুন আমরা দর্শন করবো, কিন্তু আমি খুব অসুস্থ আমি নড়তে পারছি। তখন আমাদের গুরু মহারাজ বললেন আমরা হচ্ছি শ্রী সরস্বতী ঠাকুরের কৃপা পাত্র। ও সরস্বতী ঠাকুরের তোমরা কৃপা পাত্র, সরকার এসে খুলে দিয়া শিখে নিয়ে গেছে। গুরু মহারাজ প্রণাম করলেন, তিনি কি বললেন তোমার জীবনে যাবতীয় আপত্তি বিপত্তি আমি সব দূর করব, তুমি নির্মিত ভাবে সত্য কথা মহাপুরুষ কথা প্রচার করবে। আমাদেরকে বলে কাঁদতে কাঁদতে বলতেন যে তাহারি কৃপাতে আমার উপরে বহু বিপত্তি এসেছে সত্য নির্ভীক কথা বলেছি বলে, কিন্তু ইনার কৃপা বলেতে আমরা সমস্ত বিপত্তি আপত্তি না জানি কোথায় উড়ে চলে গেল। শেষ পর্যন্ত এইরকম গুরু মহারাজ সত্যের নির্ভীক বক্তা হয়ে প্রচার করেন, উনি কেউ কেউ ছাড়েন নাই, তিনি অসিদ্ধান্তের সঙ্গে কোন মীমাংসা করেন নাই। আজকাল বহু মীমাংসা হচ্ছে গঙ্গা নদীতে তো ঢুকে গিয়েছে ও পারে পারে হয়ে গেছে, গুরু মহারাজ এই সবগুলি আপস করেন এরপর বুঝতে পারছ সহজে আর ও পারে এ পারে আমাদের গৌরী মঠের সাধুর সঙ্গে আপনি থাকলে বিচার করবো কথা। আজকাল দুটা মিলে এক হয়ে যাচ্ছে ক্রমে ক্রমে মিলে যায়। আমাদের গুরু মহারাজ এরকম এই গৌকুশল দাস বাজী মহারাজের কৃপা লাভ করে দিয়ে তিনি ওই সমস্ত কুমারগুলিকে খণ্ডন করে নির্ভীক ভাব দেখছিলেন। তাহার উপরে তাহার উপরে যে বহু বিপত্তি এসেছে আমরা প্রারম্ভ কাল থেকে আছি, বহু তাহার বিপত্তি এসেছি বিপত্তি মানে নির্ভীক ভাব ছিলেন এই গৌকুশল দাস বাজী। এই পূর্বে আমি বলেছিলেন সামাজিক কথা, সেই সামাজিক কথা ও পার্থীকে পরে পরবর্তীকালেতে এইখানে আনা হচ্ছে। তার মধ্যে আমাদের গুরু মহারাজের প্রধান ছিলেন,
গুরু মহারাজের এখানে বহু সমস্ত এমন কতগুলি জিনিস আছে যে তাহার কথার স্ফূর্তি নিজে থেকে প্রাপ্ত হয়। আমরা এরপরে কঠোর কারা যাব, এই যে প্রভুপাদের সমাধি দেখে আসলেন, এই সমাধি হতো না যদি গুরু মহারাজ না থাকতেন, তাহাকে তার শরীরকে চিতাতে ভস্ম করবার জন্য যথা নেওয়া হচ্ছিল কোথায়, নীলতলাতে কলকাতা। এই বলে আমার জিনিস থাকাকালে তাহার বুকে পাঠা আছে দেখি আমি, যে এখানে তাহাকে পুরায়। তারপরে ধীরে ধীরে সব লোক তাহার অনুকূল হয়ে গেল। তারপরে তাদের অপ্রাথিত স্থলে বল এইখানে সে আনে আনা হয়, আর এইখানে তাহাকে সমাধি হবে। এখানে এই কথা হোক তারা ইত্যাদি, এই যে এখানে দেখেন এইখানে যেখানে চৈতন্য মঠ আর যেখানে প্রভুপাদের সমাধি আছে, এখানে বহু মুসলমানদের কবর ছিল, এক দুটি না। আর মুসলমানরা এখানে নামাজ টামাজ পড়ত, গুরু মহারাজ একদিনেতে সবগুলিকে কবর গাহকে উড়িয়ে দিয়ে কোথাও ফেলে দিয়ে আর বড় বড় গাছগুলিকে তুলে নিয়ে আসেন, আম গাছ, কলা গাছ, লেবু গাছ ইত্যাদি, আর সবগুলিকে একদিনে তরফে আর সব ঠিক কারো দিয়ে তিনি বললেন যে এটা কোথা সমাজ, ওদের সমাধি আর কব্বর গাছ, এটি আমাদের চৈতন্য মহাপ্রভু, এটা বাগান হচ্ছে। এই দেখে মুসলমানরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কার কাকে নিয়ে আসে, তিনি বললেন যে দেখুন তো একদিনে তত বড় গাছ হয়, কত রায় দিয়ে দিলে না না এটা বহু পুরনো এইসব নিয়ে এখানে কব্বর গাছের কোন চিহ্নই পাওয়া যাচ্ছে না। গুরু মহারাজ না থাকা কাল পূর্বে এখানে মুসলমানরা বলতে গিয়েছে এই মিয়াপুরে, ওরা সবগুলি বলতো কি বিমলা বাবু, এদের মাথা কাঠা ভাঙে, এই সব যত বড় 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 শিক্ষিতগুলিকে নিয়ে আসে, ছেলেগুলিকে নিয়ে আসে আর তাহাদের মাথাতে কাঠা বাগে খাচ্ছে, এদেরকে নাদা পায় নাদা মানে বুঝে তো পায়খানা নাদা গুলো ওখান থেকে কিনে নিয়ে আসে, আর এরা মাথাকে নিয়ে আসে কে, সেটা বিনোদ বিহারি ব্রহ্মচারী, আর কে বন মহারাজ, গোস্বামী মহারাজ, এইসব ধুরন্ধর ধুরন্ধর। তখন বাল্যকালেতে ব্রহ্মচারী ওই সময়তে তারা কোথায় কোথায় থেকে পরিশ্রম করে এইসবগুলি কাজ করত, নিজে থেকে খেত কি সাজানা ডাটা সার, তার মধ্যে এক চুল চাল কোনদিন নাই। প্রভুপাদ দেখলেন এইসব কত বড় বড় সব রাজ পরিবারের ছেলেগুলিকে আমি নিয়ে এসেছি, এরা সাজনার সাজ খেয়ে আর ভোজন করছে। তখন চিত্ততে আর্দ্র হয়ে গেছে, আমরা এইসবগুলি পাব না, আমাদের যদি তিন চিত্তার কাজ থেকে এক চিত্তার কাজ কম হয়ে গেল তাহলে আর অত হয়ে গেল। বর্ষাদের গুরুদেব আপনাকে নমস্কার আমি চললাম, পূর্বেতে আমাদের গুরু মহারাজ বলতেন আমাদের কাছে একটি কবর্তব থাকত না, ভিক্ষা করে সারাদিন দুটা পয়সা নিয়ে আসে প্রভুপাদকে দিয়ে দিত। আর আজকাল আমরা দেখি যে এমন কোন ব্রহ্মচারী না যার কাছে 200-400-500 হাজার টাকা। এই জন্য অল্পকালেতে প্রভুপাদ সমস্ত বিশ্বেতে প্রচার করেছিলেন, ইনার সম্বন্ধে বলতেন, আমি বলেছিলাম বলতেন যে এই মহাপুরুষ আমাকে প্রত্যাখ্যান করেছিলেন, আমি শিষ্য করব না। কেন প্রত্যাখ্যান করেছে, আমার দাম্ভিকতা ছিল, আমি খুব বড় বিদ্বান, দার্শনিক, সংস্কৃতের বড় বিদ্বান, যাহার জন্য আমার জন্য আশুতোষ মুখার্জি কলকাতা ইউনিভার্সিটি সংস্কৃত ডিপার্টমেন্টের হেড, জ্যোতিষ বিজ্ঞানের হেড তাহাকে করে কথা চেয়েছিলেন। তিনি বলেছিলেন আমি আকাশে তারা আর পৃথিবীর বালি আমি দিন পাওয়ার জন্য আসি না, আমি এসেছি চৈতন্য মহাপ্রভুর কথা পিয়ন হয়ে, অতএব আমি এই সবগুলি কাজের জন্য আসি। তিনি বলতেন যে আমার এই সমস্ত দম্ভগুলিকে দূর করবার জন্য ইনি আমাকে বারবার প্রত্যাখ্যান করেছেন, কিন্তু আমাকে শেষ পর্যন্ত গ্রহণ করেছেন। এই স্থান হচ্ছে সুন্দর মহারাজের, তার বহু সমস্ত কথা আছে। এক সময় কোন মেয়ে বলছে বাবাজি মহারাজ এইটি যে শিকার করেছে যে চাল রেখেছেন এটা খাবেন না, সাপ এসে দুঃখ করে গিয়েছে। ও সাপ এসেছে তোমার কি, আমি মরে জানি মরি তোমার কি, তুমি দুঃখ কাটো, তোমার এই মায়া মমতা চাই না। তিনি ভিক্ষা লাভ করে আর আসতেন, যদি কেউ পচা বেগুন দিয়ে দিয়েছে সেগুলিকে নিয়ে গঙ্গাতে স্নান করবার সময় তাকে ধুয়ে ধাইয়ে নারিকেলের মালাতে নিয়ে আর তাকে খারাপ অংশ বাদ দিয়ে ওইখানে ঠাকুরকে ভোগ দিয়ে বইটা খেয়ে নিয়ে হরি ভজন করে এরকম পবিত্র। পূর্বেতে লোকনাথ গোস্বামীর আমরা স্মরণ করেছি, তারপরে রঘুনাথের বৈরাগ্য মানে বজ্রের মতন বৈরাগ পাষাণের রেখা ওইরকম আমরা এই শিল এই মহাপুরুষের কৃপা লাভ করবার জন্য আমরা এখানে এসেছি। এই রাধা কুণ্ড আছে ঠাকুর এই নিকটে আমরা তাহার নিকটে কৃপা দীক্ষা করে আমরা পরিক্রমা করব, তারপরে আমরা চান্দ কাজে সমাধান হয়ে যাব। We will explain in English, in much because we have no time. So it is better that in evening, when we will return, we will explain all these things there. Komprananne
Hayasbo.
Rakshila Prabhupada. নিত্যলীলা প্রসং বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সতী গোস্বামী ঠাকুরের এইখানে প্রথমে ভজন কুটি ছিল, পরবর্তীকালেতে এইখানে তাহারি পরিষদ নিত্যলীলা প্রসং বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি
বিলাস
বিলাস কৃষ্ণ মহারাজের এইখানে তো তাহার সমাধি আছে। তিনি প্রভুপাদের বহু সেবা ইত্যাদি করেছিলেন, এমনকি তাহার সেক্রেটারি ইত্যাদি তিনি ছিলেন। তিনি এমনকি মহাসমরেতে যে প্রভুপাদের সেবার জন্য টাকা কামাইবার জন্য তিনি মিলিটারিতে গিয়েছিলেন, আর সেইখান থেকে এসে প্রভুপাদের বহু সেবা করেছিলেন। আমার তার সমাধিতে আমার জন্য আমরা অগ্রসর গৌ
প্রেমা
তীর্থ মহারাজ ভক্তিবিলাস পূজ্যপাদ ভক্তিবিলাস তীর্থ মহারাজের পরে যিনি গৌড় এখানকার আচার্য ছিলেন, অত্যন্ত অমায়িক, অত্যন্ত দিনহীন, অকিঞ্চন তিনি এইখানে তিনি ভজন করতেন, আর শেষেতে তাহার এইখানে সমাধি দেওয়া হয়েছে। আমরা তাহার পাদপদ্মেতে প্রণত হয়ে তারপরে অগ্রসর হব পরিক্রমায়। আমরা যখনই আসতাম তিনি জোর করে দিয়া নিজে আমাদেরকে নিয়ে যেতেন, ওখানে বসাইতেন, আর রসগোল্লা ভালো ভালো কলকাতা থেকে আনিয়ে আমাদেরকে প্রসাদ ইত্যাদি দিতেন, আর এখানকার পঞ্জিকা ইত্যাদি সবগুলি করতেন। আর একটা বিদ্বান লোক ছিলেন, তবে গুরু মহারাজের সঙ্গে খুব তাহার যত লেখালেখি দুজনের মধ্যে
লেখা যুদ্ধ
নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ শ্রীশ্রীনাথ
ভক্তি
মহারাজ সমাধি কি প্রমাণ রাধা কুণ্ড এইখানে হচ্ছে রাধা কুণ্ড। শ্রীল প্রভুপাদ কিরকম ভজন করতেন, শুধু গাছপালা আর জঙ্গল সাফাই করেন নাই, শুধু অনর্থই দূর করেন নাই, এখানে কোথায় ভজন করছেন?
গোবর্ধন
রাধা কুণ্ডেতে, পাশেই তে গিরিরাজ গোবর্ধন দেখুন, আর তমাল বৃক্ষ দেখুন ওই প্রভুপাদের স্থাপিত করা রোপি, আর এইখানেতে শ্যামকুণ্ড ধারেতে স্বানন্দ সুখদ কুঞ্জ যাকে বলে অনঙ্গ মঞ্জরি আনন্দদ কুঞ্জ, সেইখানেতে রাধা কৃষ্ণের সেবা করেন কি হয়ে নয়ন মঞ্জরি তার পাল্যদাসী হয়ে এইখানেতে তিনি ভজন করছেন। এই সবগুলোকে কেউ উড়িয়ে দিবে যে সারা জীবন তিনি জঙ্গল কেটেছেন? আকি এই সমস্ত তাহার হৃদয়ের ভাবগুলি জগৎকে দেবার জন্য তিনি এসেছিলেন, এই জন্য ওই সবগুলি হচ্ছে গৌণ জিনিস, ওরও দরকার আছে প্রারম্ভকালে, কিন্তু আসলেতে তিনি গৌরচন্দ্রের অপ্রাকৃতি যে তাহার ভাব রাধা ভাব আর তাহার কান্তি নিয়ে যে মহাপ্রভু এসেছিলেন, সেই তাহার যে তাহার প্রেম ধর্ম এই জগৎকে দেবার জন্য তিনি এসেছিলেন, সেই জন্য এইখানেতে তিনি ভজন করতেন। এইখানেতে যেখানে কাঁঠালতলা আপনার দেখছেন, এইখানে এই কাঁঠালতলাতে গুরুপাদ পদ্ম তিনি এইখানেতে বাবু বেশেতে এখানে বসে থাকতেন, তখন মুসলমানরা কেউ তো পাত্তা দিত না। This is
jackfruit tree.
Jackfruit tree. Here once, a Babu Brahmachari was sitting on the chair. Ekti Babu, chair upar boshe, a table upar paya rekhe, paya dulache. খুব বাবু আনিবে শান্তি তুই ধোতি আর আধি
পাঞ্জাবি
পাঞ্জাবি আর উপরেতে স্টিক আছে
বেদ
সেই সময়তে পূজ্যপাঠ শ্রীধর মহারাজ ল কলেজ থেকে আমি বেরিয়ে এসেছেন নূতন আর এইখানে মায়াপুর দর্শনের জন্য আসেন তিনি দেখেন কি ওই যে বাবু ব্রহ্মচারী চোখ বন্ধ করে আর কি চিন্তা করছে আর একজন হুমড়া চুমড়া সন্ন্যাসী লম্বা চওড়া হচ্ছে না সে ব্রহ্মচারী ও বসে আছে আর একজন মোটা সোটা লম্বা প্রতিভাশালী সন্ন্যাসী ওখানে এসে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করেছে সাষ্টাঙ্গ প্রণাম করেছে আর তিনি চুপচাপ ওখানেতে চোখ বন্ধ করে আছেন কিছু ফর্ম করে চোখ খোলে তার দিকে তাকালেন আর ওই সন্ন্যাসী হাত জোড়ে তার কাছে কিছু নিবেদন করলেন নিবেদন করে তিনি কিছু বলে দিলেন আর তারপরে তাকে দণ্ডত প্রণাম করে আবার চলে গেল তখন শ্রীধর মহারাজ পূজ্যপাল শ্রীধর মহারাজ বলছেন এই কে ব্রহ্মচারী এই অল্প বয়সেতে বাবু সাদা কাপড় পরে এখানে বসে আছে চেয়ারের উপরেতে আর এইরকম হয় সন্ন্যাসী বিদ্বান সন্ন্যাসী প্রতিভাবান সন্ন্যাসী আর তাকে দণ্ডত প্রণাম করছে আমি জিজ্ঞাসা করলাম কাউকে তো সে বলল কি বলল যে এই হচ্ছেন বিনোদ বিহারী ব্রহ্মচারী এখানকার হচ্ছেন ব্যবস্থাপক তিনি এই মঠ তিনি যেদিন আসতেন তাহলে চৈতন্য মঠ সুস্থভাবেতে হতো না মুসলমানরা নানা প্রকারে অত্যাচার করত এক পয়সা মালগুজারি দিত না মালগুজারি মানে
ট্যাক্স কর
কর জমিনের দিত না বিরাট জমিদারি ছিল তখন এই ইনি বললেন যে প্রভুপাদ এই জমিদারি ভার আমার উপরে দিয়ে দেন তখন তাহার বয়স 18 বছর মাত্র কি 16 বছর তিনি বলছে তুমি কি চালাইতে পারবে আচ্ছা তো প্রভু একবার দিয়ে দেখুন তখন প্রভু আচ্ছা তো তুমি চালাও একদিনেতে সেখানকার সেরা মুসলমান ধনী মানি লোক সেটি তাহাদের একেবারে মালিক মতো
গ্রুপ লিডার
তাকে ধরে ডাকাইলেন আর দিয়ে আর খাটের তলাতে তাহাকে নিচে ঢুকিয়ে দিলেন আর ঢুকিয়ে দিয়ে বললেন যে সে কাল কাঁঠাল গাছেতে বাঁধ আর বেঁধে দিয়ে তাহাকে চাবুক দিয়ে মার ওই চৌকিদার দু চারটি যখনই দিয়েছে চাবুক তখন সেটি কাঁদতে লাগলো না রে বাবা আমি এখনই যাচ্ছি নিয়ে আসি সে নিয়ে আসবো আবার সঙ্গে সঙ্গে দিয়ে এক দুদিনের মধ্যে সারা যা যা কিছু ট্যাক্সি ছিল দুদিনের মধ্যে নিয়ে প্রভুপাদকে দিয়ে দিল প্রভুপাদ অত্যন্ত প্রসন্ন আবার যে